তা আমরা তার ঠিক পরবর্তী বিষয়টাই আলোচনা করতে চলেছি। ঋষি বৈশম্পায়ন তিনি মহারাজ জনমেজয়কে বলছেন, দেবর্ষি নারদের কথা শ্রবণান্তর, ধর্মরাজ যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞের চিন্তায় একবারে বিভোর হয়ে উঠলেন যে কিভাবে কি করা যায়। ঠিক সে সময় মহারাজ যুধিষ্ঠিরের রাজ্যে মানে খুব মঙ্গলময় যে সমস্ত প্রদর্শিত হওয়া প্রয়োজন তা প্রদর্শিত হচ্ছিল। সমস্ত ব্রাহ্মণগণ বৈদিক কর্মাদিতে নিযুক্ত ছিলেন, ক্ষত্রিয়গণ তারা যথাসাধ্য অনুযায়ী মহারাজ যুধিষ্ঠিরের সেবায় নিযুক্ত ছিলেন এবং সকলেই ক্রোধ এবং অহংকার পরিত্যাগ করে নিজের নিজের কর্মে নিযুক্ত ছিলেন, আর তার ব্যবহারে সকলে তাকে পিতার ন্যায় শ্রদ্ধা করতেন। কারো সঙ্গে শত্রুতা না থাকায় তার অজাত শত্রু বলা হত। যুধিষ্ঠির সকলকে আপন করে নিয়েছিলেন তাদের ভালোবাসা প্রেম দিয়ে, আর ভীমসেন সকলকে রক্ষার কাজে, অর্জুন সমস্ত শত্রুবৃন্দকে সংহারের নিমিত্ত এবং সহদেব ধর্ম অনুসারে শাসন করতেন এবং নকুল তার অতি সুশীল স্বভাব দ্বারা সকলের মনকে জয় করেছে। প্রজাদের মধ্যে ঝগড়া বিবাদ ভয় অধর্ম বলতে কিছু ছিল না। এমত অবস্থায় তিনি তার ভ্রাতাদের নিয়ে অন্যান্য মন্ত্রীবর্গকে নিয়ে রাষ্ট্রীয় যজ্ঞের মানে অভিষেক মানে কিভাবে করা যেতে পারে সেদিকে তৎপর হয়ে উঠলেন এবং আলোচনা করতে থাকলেন। সমস্ত পৃথিবীর একচ্ছত্র অধিপতি না হওয়া পর্যন্ত তো তিনি এই রাষ্ট্রীয় যজ্ঞ করতে পারবেন না, এর নিয়ম আছে। তা রাষ্ট্রীয় যজ্ঞ করার এই সঠিক সময় কাদের জন্য? যিনি বলশালী, রাষ্ট্রীয় যজ্ঞের অধিকারী, তাই সমস্ত ব্রাহ্মণগণ বলছেন সেই সমস্ত গুণ আপনার মধ্যে বিদ্যমান আছে, আপনি সেই রাষ্ট্রীয় যজ্ঞ আপনার দ্বারাই করা সম্ভব হবে। সকলে ওই একই কথা বললেন। সকলের থেকে সেই সমস্ত তাদের কথাবার্তা থেকে নিজের সামর্থ্য, নিজের পরিস্থিতি, নিজের আয় ব্যয় এই সমস্ত বিষয় চিন্তা করতে থাকলেন। আবার চিন্তা করছেন যে কোনো বিপদ এসে উপস্থিত হবে না তো, কারণ দেবর্ষি নারদ বলেছিল সেই যজ্ঞ করতে হলে মানে অনেক সময় দেখা গেল যে রাষ্ট্র সংগ্রাম হয়ে উঠল, যুদ্ধ বেঁধে গেল, তোমাকে হয়তো কোনো কোনো রাজন্যবর্গেরা মানতে চাইছে না, তখন রাষ্ট্র বিপ্লবজনিত দেশে এক যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন প্রকার চিন্তা তিনি করছেন, অথচ রাষ্ট্রীয় যজ্ঞ যে করবেন সেটা তিনি মনে মনে স্থির করলেন। সকলের পরামর্শ নেওয়ার পরেও মহারাজ যুধিষ্ঠির এই সিদ্ধান্তে পৌঁছলেন যে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ এর সঠিক পরামর্শ দিতে সক্ষম। তিনি সমস্ত জগতের ত্রিলোকের মধ্যে শ্রেষ্ঠ এবং তার স্বরূপ এবং জ্ঞান অগাধ, তার শক্তিরও তুলনা নেই। তিনি ইচ্ছা করলে একচ্ছত্র অধিপতি হতে পারেন, সেই শক্তি তার মধ্যে বিদ্যমান ভগবানের মধ্যে। তা আমি সকলের কথা শুনলেও আমাদের সেই মাতুলেয় মামার পুত্র ভগবান কৃষ্ণচন্দ্র তার সঙ্গে আলোচনা না করে আমি এ বিষয়ে কিছু করব না। তাই তিনি দূত প্রেরণ করলেন, সাথে পত্র আর অতি দ্রুতগামী একটি রথ প্রেরণ করলেন। যাতে ভগবান শ্রীকৃষ্ণ অতি সত্বরে সেখানে আসতে পারেন। দ্বারকাপুরীতে দূত যথাসময়ে গেলেন, তার বক্তব্য তিনি বললেন এবং পত্র প্রদর্শন করালেন। ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রসেন দূতের সঙ্গে সেই দ্রুতগামী রথে আরূঢ় হয়ে তিনি ফিরে আসলেন এই ইন্দ্রপ্রস্থ। শ্রীকৃষ্ণ যখন এসেছেন সকলের আনন্দের আর সীমা নেই, সকলে অত্যন্ত প্রসন্ন হয়ে তার আদর আপ্যায়ন এবং স্বাগত জানানোর ব্যবস্থা করেছিলেন। তিনি প্রথমে যুধিষ্ঠিরের সঙ্গে কথাবার্তা বললেন, দণ্ডবত প্রণাম করলেন, ভীমসেন অন্যান্য সকলকে আলিঙ্গন প্রদান করলেন, নকুল এবং সহদেব ভগবানকে প্রণাম করলেন, তারপরে তিনি পিসিমার কক্ষে গেলেন। দণ্ডবত প্রণাম মানতে সকলের কুশল বার্তাদি বললেন। তারপর তাদের মধ্যে এক বিশাল আনন্দের সৃষ্টি হলো, ভগবান আসলে কার না আনন্দ হয়, আর সম্পর্কে তাদের সম্বন্ধও রয়েছে, ভীষণ আনন্দিত। একদিন যখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম করে উঠেছেন, ঠিক সে সময় মহারাজ যুধিষ্ঠির তিনি তার বক্তব্য তুলে ধরলেন, বললেন, হে শ্রীকৃষ্ণ, আমি রাজসূয় যজ্ঞ করতে চাই। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন যে দেখো হে রাজন, তুমি বলার আগেই আমি দেবর্ষি নারদের থেকে সমস্ত বিষয় জেনে গেছি, তা এ তো খুবই উত্তম কথা, রাজসূয় যজ্ঞ। কিন্তু যুধিষ্ঠির বলছেন, আপনি তো জানেন যে শুধু ইচ্ছা করলেই রাজসূয় যজ্ঞ করা যায় না, যিনি সব কিছু করতে সক্ষম, যাকে সর্বত্র পূজা করেন লোকেরা এবং সকলের কাছে পূজনীয় আদরণীয় সম্মাননীয় এবং একচ্ছত্রপতি, তার দ্বারাই রাষ্ট্রীয় যজ্ঞ করা সম্ভব। তা এখন কিভাবে কি করলে আমি সেই রাষ্ট্রীয় যজ্ঞ করতে পারব? আমার মিত্রেরা একযোগে বলেছেন আমাকে রাষ্ট্রীয় যজ্ঞ করতে, কিন্তু হে শ্রীকৃষ্ণ, আপনি সম্মতি দিলে তবেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, নচেত আমি অন্য কারো কথায় সিদ্ধান্তে উপনীত হতে পারছি না। অনেকেই আমার সঙ্গে প্রীতি সম্পর্কে এবং কিছু লোকস্বার্থের জন্য তার ত্রুটির কথা না বলে আমারই প্রশংসা করেছি, কিন্তু লোক তো তাদের ভালো কাজগুলিতে আমার কাজ বলে মনে করে বসে, অতএব তারা যা বলেছে তার মধ্যে কিছু স্বার্থও লুকিয়ে থাকতে পারে। আপনি জিতেন্দ্রিয় পুরুষ, তাই আমি রাজসূয় যজ্ঞে করতে সক্ষম কিনা তা আপনিই সঠিক করে বলুন। ভগবান বললেন, হে ধর্মরাজ, আপনার মধ্যে সমস্ত গুণই বিদ্যমান, আপনি রাজসূয় যজ্ঞ করার অধিকারী অবশ্যই, আপনি সবই জানেন, তা সত্ত্বেও আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি যে এখন এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী রাজা হচ্ছে মগধ নরেশ, সে সবচেয়ে শক্তিশালী সেই জরাসন্ধ, তার বাহুবলে সমস্ত রাজন্যবর্গ তার কাছে পরাজিত এবং তার রাজধানীতে বহু রাজারা বন্দী হয়ে আছে তার কারাগারে, এবং সমস্ত রাজাদের মধ্যে সেই বর্তমানে শক্তিশালী রূপে পরিগণিত। তা প্রতাপশালী শিশুপাল এখন তার সেনাপতি, পরুষ দেশের রাজা যিনি মহাবলী এবং মহাযুদ্ধে পারঙ্গত, সেও তার শিষ্যের ন্যায় জরাসন্ধের সেবা করছে, অত শক্তিশালী রাজা হয়েও। জরাসন্ধের বিষয়ে বলা আরম্ভ করলেন, আর পশ্চিমের পরাক্রমী মুর মুর নামক দৈত্য, যে ভগবান যাকে বধ করে মুরারি হবেন, সেই মুর নামক দৈত্য এবং নরক দেশের সাধক মানে শাসক যবন অধিকারী তার অধীনস্থ স্বীকার করেছে। আপনার পিতার বন্ধু ভগদত্তও তার কাছে মাথা হেট করে থাকেন এবং ইশারার রাজ্য তার শাসন হয়ে থাকে। ইশারা করলেই সমস্ত রাজ্য পরিচালিত হচ্ছে তার। বঙ্গ পুণ্ড্র এবং কিরাতে রাজা মিথ্যা বাসুদেব অহংকার বশত আমার চিহ্ন ধারণ করে নিজেকে পুরুষোত্তম বলে থাকে। তা সেই পৌণ্ড্রক বাসুদেব সেও ওই জরাসন্ধের আশ্রয় নিয়ে আছে। আর শত্রুদের কথা ছেড়ে দিন, আমার নিজের শ্বশুর মহাশয় ভীষ্মক, সে তিনি মানে পৃথিবীর চতুর্থ অংশের প্রভু, মানে রুক্মিণীর পিতার কথা বলছেন, এবং ইন্দ্রের সখা ভোজরাজ এবং দেবরাজ যার সঙ্গে মিত্রতার জন্য লালায়িত, যিনি নিজ বিদ্যাবুদ্ধি বলে পাণ্ড এবং ক্রত এবং কৌশুক দেশের উপর বিজয় লাভ করেছেন, তার অন্যান্য ভ্রাতারাও শক্তিসম্পন্ন, তারাও সেই জরাসন্ধের সঙ্গে। তাও এছাড়াও জরাসন্ধের কীর্তিতে প্রভাবিত হয়ে নিজ কুলের অভিমান ও শক্তিকে জলাঞ্জলি দিয়ে জরাসন্ধের স্মরণ নিয়েছে। তা সেই জরাসন্ধ দেখতে গেলে চতুর্দিক থেকেই এখন সমস্ত রাজ্যগুলিকে জয় করেছে। উত্তর দিকের অধিপতি অষ্টাদশ ভোজ পরিবার জরাসন্ধের ভয়ে পশ্চিম দিকে পলায়ন করেছে। সুরসেন, ভদ্রকার, শাল্য, যোধ এবং পটঙ্কর, সুস্থল, সুকুণ্ঠ, কুলিন্দ, কুন্তি এবং শাল্যায়ন প্রমুখ প্রমুখ রাজন্যবর্গ, যারা দক্ষিণ পাঞ্চাল, মৎস্য এবং সংন্যস্তপাত ইত্যাদি দেশগুলি পরিত্যাগ করে তারা অন্যান্য জায়গায় বনে জঙ্গলে তারা লুকিয়ে আছে তার ভয়। এবং তার একটা মানে সে সিদ্ধান্তে উপনীত হয়েছে, সেটা শাস্ত্রযুক্তি হোক বা অযুক্তি হোক, সে 86 জন রাজন্যবর্গকে তার কারাগারে রুদ্ধ করে রেখেছে। তার ইচ্ছা যে 86 আর 14 জন হলে 100 হবে, আর 14টি রাজাকে যদি সে বন্দী করতে পারে তাহলে সে মহাদেবের সম্মুখে তাদের বলি দেবে, এই তার অভিপ্রায়। তা আমি মনে করছি যে আপনাকে যদি এই রাজসূয় যজ্ঞ করতে হয় তাহলে সর্বপ্রথম এই রাজন্যবর্গকে মুক্তিত্ব দিতেই হবে, তার পূর্বে জরাসন্ধকে বধ করতে হবে। তা আমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে বধ করবে, কিন্তু আমরা কৌশলকে অবলম্বন করব। কৌশলকে অবলম্বন না করলে তা কোনো প্রকারেই সম্ভব নয়। আপনার যদি আজ্ঞা হয় হে ধর্মরাজ যুধিষ্ঠির, তাহলে আমি এবং সঙ্গে করে ভীমসেন আর অর্জুনকে নিয়ে যেতে চাই। বলছেন, না না, আমার এই রাজসূয় যজ্ঞের প্রয়োজন নেই, আপনারা তিনজনই আমার কাছে অতি প্রিয়, আপনাদের তিনজনের মধ্যে যদি একজনও ক্ষতিগ্রস্ত হয় বা কালে কবলিত হয় তাহলে আমি বেঁচে থাকতে পারবো না, আমি মারা যাব। তা আমি আপনাদের তিনজনকে বিপদের মধ্যে ফেলতে চাই না। অর্জুন বলে উঠলেন যে মহারাজ ক্ষমা করবেন আমাকে, আমাকে কথা বলতে আপনি বাধ্য করলেন। ক্ষত্রিয় আমরা তো একেবারে মানে সর্বশ্রেষ্ঠ ক্ষত্রিয় রূপে পরিগণিত আমাদের পূর্বপুরুষগণ, তা যদি মরতেই হয় তাহলে যুদ্ধে মরব, যুদ্ধে মরে পরলোক প্রাপ্ত হব। শাস্ত্রে বলেছে যারা বীর, যারা যুদ্ধক্ষেত্রে বা সংগ্রাম ক্ষেত্রে যারা প্রাণ বিসর্জন দেয় ভগবান তাদেরকে মানে ভালো স্থান দিয়ে দেন। আর কেউ যদি সেই যুদ্ধক্ষেত্র হতে যদি পলায়ন করে তাদের কোনো গতিই হয় না, আর যদি জয়ী হই তাহলে আমরা এই লোকের প্রভু হব। এতে তো উভয়ের জন্যই লাভ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ঈষৎ হেসে বলছেন, শুনলেন তো আপনি, এই অর্জুনের মধ্যেই প্রকৃত মানে ক্ষত্রিয়ত্ব লুকিয়ে আছে। বলছেন, না না অর্জুন, আমি তোমার কথায় সম্মত, আমি যে জানি না তা তো নয়, কিন্তু আমি মানে ভাবের আবেগে এমন কথা বলেছি। তোমাদের সঙ্গে বাসুদেব যখন আছে তাহলে আমার কোনো চিন্তা নেই, কিন্তু তথাপি আমি তোমাদের আমাদের আমার প্রাণের থেকেও তোমরা আমার কাছে অত্যাধিক প্রিয়, সেজন্যই আমি এ কথা বলেছি। যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণচন্দ্র বললেন যে, মহারাজ, আমরা এখান থেকে স্নাতক বেশে ব্রাহ্মণের বেশে আমরা তার কাছে যাব এবং তার সঙ্গে যুদ্ধ প্রার্থনা করব। আশা করি আমি ভীমসেনকেই তার সঙ্গে যুদ্ধ করাব, প্রথমে তার মৃত্যু, তারপরে এই রাজন্যবর্গকে মুক্তি দেওয়ার পরে তারপরে আমরা এই রাষ্ট্রীয় যজ্ঞের জন্য কিছু আলোচনা আবার করব। এখন সর্বপ্রথম আমাদের এই কাজ যে আমরা তাকে আগে বধ করব, আপনি আজ্ঞা করুন। যুধিষ্ঠিরের আজ্ঞা নিয়ে তারা চললেন। বৈশম্পায়ন ঋষি জনমেজয়কে বলছেন, হে জনমেজয়, ইতিমধ্যে অর্জুন গাণ্ডীব ধনুক অক্ষয় তুণীর যেগুলো প্রাপ্ত হয়েছিলেন এবং দিব্য রথের ধ্বজার অধিকারী হয়েছেন, এতে তার উৎসাহ এবং বলও বৃদ্ধি পেয়েছে। এবারে ধর্মরাজের কাছে এসে তারা একে অপরে সকলে বিদায় নিয়ে চললেন সেই দিকে। এবারে জনমেজয় তিনি প্রশ্ন করলেন বৈশম্পায়ন ঋষিকে যে, এই জরাসন্ধ এত শক্তিশালী কেন? কে এই জরাসন্ধ? আমি তার পরিচয় জানতে চাই। বলছেন, দেখো, পূর্বে মগধ দেশে বৃহদ্রথ নামে এক রাজা ছিলেন, তিনি তিন অক্ষৌহিণী সেনা সংগঠন করেছিলেন। তিনি পরম ধার্মিক, মহাবলী, মহাপরাক্রমশালী, সমস্ত ব্রাহ্মণদের তিনি সম্মান করতেন এবং তার রাজ্যে সকলেই ঐশ্বর্যশালী ছিল, তাদের মধ্যে কেউ গরিব কেউ ছিল না, কারণ সেখানে নিত্য প্রতি হোম যাগ যোগাদি হতো। এবারে ওই একই কথা কিন্তু ওদিকে জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণচন্দ্র, ওই একই কথা বলছে। বলছেন, তার এই যে জরাসন্ধ, তার জন্মটাও বড় ভয়ঙ্কর। এই বৃহদ্রথ তিনি কাশীরাজের দুই অতি সুন্দরী তনয়াকে বিবাহ করলেন, কন্যাকে, এবং রাজা যখন বিবাহ দেন তখন এই বৃহদ্রথকে বললেন যে, রাজন, তুমি আমার জামাতা, তা তুমি আমাকে কথা দাও যে আমার এই কন্যাদ্বয়কে তুমি যে বিবাহ করছো, তা তুমি এই কথা দাও যে তুমি যদি মানে কখনো কিছু দাও তাহলে দুজনকে সমান ভাগ করে দেবে। বলছেন, ঠিক আছে, তাই হবে। কিন্তু দুঃখের বিষয়, এই বৃহদ্রথের কোনো পুত্র আদি আর হলো না, বহুকাল হয়ে গেল, তারা এক প্রকার বানপ্রস্থে যাওয়ার মতো সময় চলে এসেছে। এমতাবস্থায় তিনি বহু যাগযজ্ঞাদিও করেছিলেন কিন্তু কোনো সন্তানাদি প্রাপ্ত হতে পারেননি, একেবারে আশা ছেড়ে দিলেন যে আর হওয়ার নয়, এখন তো বয়স অত্যাধিক হয়ে আসছে। তা এর মধ্যে তিনি অনেক পুত্রাদি মানে পুত্রেষ্ঠী যে যজ্ঞ, সেই যজ্ঞাদিও করালেন কিন্তু তাতেও ফল কিছু হলো না, আশা ছেড়ে বসে আছেন। একদিন তিনি শুনতে পেলেন যে তারই রাজ্যে গৌতম কক্ষীবানের পুত্র মহাত্মা চণ্ড কৌশিক তিনি এক বহুদিনের সাধ্য এক তপস্যা আরম্ভ করেছিলেন, তা সেই তপস্যা থেকে তিনি বিরত হয়ে তারই রাজ্যে এক বৃক্ষতলে তিনি বসে আছেন। এই খবর যখন এই বৃহদ্রথ পেলেন, তার দুই রানীকে সঙ্গে করে নিয়ে তার প্রভাবও জানতেন, ঋষির কাছে গেলেন, অনেক উপহার স্বরূপ বহু কিছু প্রদান করলেন, হীরা মণি মাণিক্য স্বর্ণাদি ঋষিকে প্রদান করলেন। ঋষি সন্তুষ্ট হয়ে বললেন, হে রাজন, হে বৃহদ্রথ, বলো তুমি কি চাও? বলছেন, প্রভু, আমার তো চাওয়ার কিছু নেই, আপনার কৃপায় আমার রাজ্য ধন ধান্যে ঐশ্বর্যে পরিপূর্ণিত, তা আপনি যদি কৃপা করে আমাকে একটি পুত্র সন্তান দিতেন তাহলে আমার বংশ পরম্পরাটি রক্ষা হত। তিনি আবার ধ্যানস্থ হলেন। তা যে বৃক্ষের তলে তিনি বসেছিলেন সেটি আম্রবৃক্ষ। তা দেখতে দেখতে একটি পাখিতে ঠোকরানো একটি ফল সেটি পড়ল, খুব সুন্দর, খুব মিষ্ট ফল, দেখলেই তো বোঝা যায়। তা সেটা রাজার হাতে দিয়ে বললেন, যাও এটা রানীকে খাইয়ে দিও, দেখবে তোমার অনেক শক্তিসম্পন্ন একটি পুত্র উৎপন্ন হবে। এবারে তিনি রাজধানীতে ফিরে এলেন। ফিরে এসে দুই রানীকে কথা দিয়েছিলেন যে যা কিছু দেবেন অর্ধেক অর্ধেক, তা সেই আমটি ঠিক অর্ধেক ভাগ করে দুই রানীকে খাওয়ালেন। দেখতে দেখতে বৃহদ্রথের সেই দুই রানী গর্ভধারণ করল। রাজার আনন্দের আর কোনো সীমা নেই, অতীব আনন্দ, ভীষণ আনন্দ হচ্ছে। চন্দ্রকলার ন্যায় দিনে দিনে তাদের গর্ভ বর্ধিত হতে থাকল। যথাসময়ে দুই রানী পুত্রের জন্ম দিচ্ছে, কিন্তু তাদের শরীরটা হচ্ছে কি অর্ধেক অর্ধেক, মানে দুজনের গর্ভে সেই যে বালকের অর্ধাংশ হয়েছে তা কেমন, একটি চোখ, একটি হাত, একটি পা, আর অর্ধেক পেট, আর অর্ধেক মুখ, অর্ধেক কোমর, মানে ঠিক মাঝখান থেকে দুজনেরই দুটো টুকরো হয়েছে। দুই রানী একই সঙ্গে সেই প্রসব হয়েছিল, তারা রোদন করছে। করতে করতে দাসীদের বলছে, যাও তোমরা এই মাংসপিণ্ড দুটো ফেলে দিয়েছ। তারা রানী মহলের পেছন দিক থেকে বেরিয়ে যে গুপ্ত দ্বার, তার থেকে বেশ খানিকটা দূরে জঙ্গল, তার মধ্যে ফেলে দিয়ে চলে আসে। এবারে শ্রীমৎ ভাগবতের টিকাকারগণ কি বলছেন আর মহাভারতে কি বলছে দুটো বিষয় আমরা জানব। প্রথমে আমরা ভাগবতের বিষয়ে যাই। তা ভাগবতে বলছেন যে সেই যে দুই অর্ধ অর্ধ যে ছোট্ট শিশুর শরীর সেটা ফেলে দেওয়া হয়েছে। তা এক জরানানমী রাক্ষসী সেই বনে থাকত। তা সেই জরানানমী রাক্ষসী সে ওই মাংসের গন্ধ পেয়েছে, সে এসে দেখছে কি যে এক টুকরো মাংসপিণ্ড পড়ে আছে, একটা হাত একটা চোখ যেমন বললাম, সেটাকে নিয়ে চিন্তা করছে কে এমন সুন্দরভাবে কেটেছে। আবার খানিকটা দূরে গিয়ে দেখছে না সেখানে আরেকটা টুক, তখন চিন্তা করছে দুটো একই রকম নাকি। এবার যখনই দুটো একসঙ্গে সন্ধি করতে গিয়েছে, মেলাতে গিয়েছে, তখন ও জীবিত হয়ে গেছে। তখন সে কাঁদছে, সে আর মেঘের মতো নাচ করছে শব্দ। তা জরানানমী রাক্ষসী বলে, এ তো এমন বিচিত্র লীলা তো আমি দেখিনি। তখন সে এমনভাবে দুই হাত এমনভাবে ধরে অঙ্গুষ্ঠ দুটো চষছে, আর যে ক্রন্দন করছে তাতে মেঘের মতো গুড় 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 শব্দ হচ্ছে। জরা রাক্ষসী সে মনে করলো, আরে কি জানি ভূত না প্রেত, ছেড়ে দে মা কে দে বাঁচি, সে ফেলে দিয়ে পালিয়ে গেছে। তারপরে একে অপরে সেই বালকের ভয়ঙ্কর ক্রন্দন ধ্বনি শ্রবণ করে তারা এসে বলল, না না এ তো আমাদেরই পুত্র, তখন তারা গ্রহণ করল। কিন্তু এখানে মহাভারতে বলছেন সেই জরানানমী রাক্ষসী সেই মাংসপিণ্ড দুটি একত্রিত করলে সেই বালক যখন গর্জন করছে আর রোদন করছে তখন সে সুন্দর একটি রূপ ধারণ করেছে। রূপ ধারণ করে মানে মহিলা রূপ ধারণ করে সেই যে বালকটি তাকে নিয়ে রানী মহলে গিয়েছে। গিয়ে বলছে যে তোমাদের রানীদের বলছে, এ তোমাদের পুত্র ঋষি যে তোমাদের আম দিয়েছিল, তারা তো আবার মায়াবিদ্যা জানে, সব জেনে গেছে, তা এই বালক তোমরা গ্রহণ করো। মহারাজ বৃহদ্রথ সে তো খুশিতে তাকে অনেক উপহার দিলেন। তারপরে বলছেন যে হে দেবী কে তুমি? তা বলছেন মহারাজ আমি আপনার দেশেই থাকি, আপনার রাজ্যে, আমি কখনো কখনো আপনার এই বনপ্রদেশে এসি, এসে যখন কোনো মৃত জন্তু জানোয়ার পাই আমি খেয়ে ফেলি। তাই এসে দেখলাম যে দুটি টুকরো, আমি এক করার সঙ্গে সঙ্গে সে ক্রন্দন করা আরম্ভ করলো, মেঘের মতো ধ্বনি করতে আরম্ভ করলো। তা আমি জানতে পারলাম যে এই পুত্র আপনারই, তাই আমি দেখলাম যে আপনার রাজ্যে আমি থাকি, আপনাকে কিছু উপকার করতে পারি না, তাই এই পুত্রটি আপনাকে দিয়ে দিই, এটাই আমার ধর্ম। ঠিক তাই হলো, তিনি তো পুত্রকে পেয়ে খুবই খুশি। আর দেখতে দেখতে সেই জরানাম্নী রাক্ষসী সেখান থেকে অদর্শন হয়ে গেলেন। এই খবর সকলে যখন জানতে পারল তখন চতুর্দিকে বৃহদ্রথ একবারে মহোৎসব করা আরম্ভ করল। আর সমস্ত প্রজাগণ রাজার ছেলে হয়েছে বলে কথা, তারা সকলে এই জরা রাক্ষসীর নামেই উৎসব করছে, ঘরে ঘরে উৎসব। আর তার নামকরণ করা হলো সেই জরা নাম্য রাক্ষসী তাকে জুড়েছিল, সেই কারণে তার নাম হলো জরাসন্ধ। এই জরাসন্ধ তিনি মহা ভয়ঙ্কর শক্তিশালী রাজা হলো। এবং তারা যখন বানপ্রস্থে যাবেন, রাজা যখন করবেন, ঠিক সে মতো অবস্থায় সেই মহর্ষি চণ্ডকৌশিক তিনি পুনরায় মগধ রাজ্যে এলেন। বললেন যে তোমার পুত্র অনেক শক্তিসম্পন্ন হবে, তার অনেক গুণ থাকবে, ইত্যাদি ইত্যাদি বলে চণ্ডকৌশিক তিনি তার গন্তব্য স্থানে চলে গেলেন। আর বৃহদ্রথ দুই রানীর সঙ্গে তারা তাকে রাজমুকুট সমর্পণ করে তারা চলে গেলেন। তা হে ধর্মরাজ, তার এই হলো মানে জন্মের কাহিনী। সে খুবই শক্তিসম্পন্ন, কিন্তু আমরা আশা করি যে আপনার আশীর্বাদ থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না, এই বলে তারা চললেন। বৈশম্পায়ন ঋষি মহারাজ জনমেজয়কে বলছেন, হে জনমেজয়, যুধিষ্ঠিরের অনুমতি লাভ করে কৃষ্ণচন্দ্র ভগবান, ভীম এবং অর্জুন তারা তিনজনে মগধের দিকে রওনা হলেন পদযাত্রা করে। যেতে যেতে কত পদ্মসর, কালকূট, গণ্ডকী, মহাসন, সদনীরা, গঙ্গা, চর্মনদী ইত্যাদি সব নদ নদী অতিক্রম করতে করতে তারা যথাসময়ে সেই মগধ দেশে গিয়ে উপস্থিত হলেন। সে সময় মগধ দেশে কিছু অমঙ্গলও দেখা যাচ্ছিল। ব্রাহ্মণগণ তারা বলছেন যে হে রাজন, আপনি যথাযথভাবে যজ্ঞাদি করুন, তা না হলে এখন সময় বড় খারাপ, তারা আগের থেকেই বুঝে গেলেন। এবারে জরাসন্ধ যে রাজসভায় সভাতে তিনি ছিলেন, সেখানে গিয়ে দাঁড়িয়ে বললেন, মহারাজ তিনজন স্নাতক ব্রাহ্মণ তারা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক। বলছেন ঠিক আছে, নিয়ে এসো, তাদের নিয়ে এসো, এখন তাদেরকে দণ্ডবাদ প্রণাম আদর সৎকার করার পর বললেন, দেখো হে ব্রাহ্মণ দেবতাগণ, দেখুন আমি আপনাদের সঙ্গে এই রাজকার্য থেকে একটু সময় পেলেই দেখা করব। অতিথি গৃহ দেওয়া হল, যথাসময়ে তিনি যে সময় দিয়েছিলেন সেই সময় অনুযায়ী সেখানে গেলেন অতিথি কক্ষে। সেখানে গিয়ে তিনি শ্রীকৃষ্ণ, অর্জুন এবং ভীমের বেশবাসের সঙ্গে আচরণের কোনো মিল ছিল না, তাদের বেশের সঙ্গে আচরণ ঠিক মিল খাচ্ছে। তাই জরাসন্ধ একটু ধমকের সুরে বললেন, ওহে ব্রাহ্মণগণ, আমি জানি যে স্নাতক ব্রহ্মচারীরা সভায় যাওয়া ছাড়া আর কোনো সময় তারা মালা চন্দনাদি ধারণ করে না। তা বলুন আপনারা কে? আপনারা যেই লাল বস্ত্র পরেছেন আর অঙ্গে অঙ্গ রাগ করেছেন, পুষ্পমাল্য পরে পরিধান করে আছেন, আপনাদের বাহুতে ধনুষের নিশান স্পষ্ট উঁকি মারছে। ধনুষ রেখে রেখে এখান থেকে দাগ হয়ে গেছে, তা তো পরিষ্কার দেখা যাচ্ছে। তা আপনারা কে? আপনারা সদর দিয়ে কেন এলেন না, মানে স্বাভাবিকভাবে কেন আসলেন না? এই প্রকার স্নাতক ব্রাহ্মণ বেশে কেন আসলেন? নির্ভয় হয়ে বেশ পরিবর্তন করে আর বুরুজু ধ্বংস করে আসার কারণ? আপনার পরিধেয় ব্রাহ্মণের মতো হলেও আচরণ তার ঠিক বিপরীত। ঠিক আছে, যাই হোক, আপনারা ব্রাহ্মণ রূপেই যখন এসেছেন, ব্রাহ্মণকে আমি শ্রদ্ধা করি, আপনাদের বেশকে আমি প্রণাম করি। বলুন আপনাদের কি অভিপ্রায় এখানে আসার কারণ? জরাসন্ধের কথা শুনে কুশল প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্নিগ্ধ এবং গম্ভীর স্বরে বললেন, হে রাজন, আমরা যে স্নাতক ব্রাহ্মণ সে তো আপনি বুঝতেই পেরেছেন, মানে সাজা ব্রাহ্মণ। তা ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য তিনজনই স্নাতক বেশ ধারণ করতে পারে, শাস্ত্রে এই প্রকার বিধি আছে। প্রথমেই নিজের দোষ খণ্ডন করলেন। আর পুষ্পমালা ধারণ করা মানবদের কাজ, মানব করতে পারে। আর ক্ষত্রিয়দের বাহুই তাদের বল, তা আমরা বাক্যে বীরত্ব দেখাই না, আমরা যে বীর এটা বলতে চাই না। তা আপনি যদি আমাদের বাহুবল দেখতে চান তাহলে এখনই দেখে নিতে পারেন। বলুন কি চাও তোমরা? বলছেন যে আমরা যুদ্ধ করতে চাই। তো জরাসন্ধ বললেন যে আমি কখনো আপনাদের সঙ্গে শত্রুতা বা কখনো দুর্ব্যবহার তো করিনি, আমার তা মনেও পড়ে না। তা আমার মতো নিরপরাধকে শত্রু ভাবার কারণ কি? সৎ ব্যক্তিদের পক্ষে কি এটি উচিত? আপনারা যে এরকম গোপনভাবে ছদ্মবেশে এসেছেন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনাদের এইভাবে আসার কারণ কি? আর আমাকে শত্রু মনে করারই বা কারণ কি? আপনারা ভ্রমবশত এমন করছেন না তো? আমি তো সকলকে সমান দেখি, ব্রাহ্মণগণকে ঋষিবৃন্দকে শ্রদ্ধা করি, কিন্তু আপনাদের এই বৈষম্য কেন? ভগবান কুশল বক্তা শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন যে তুমি ক্ষত্রিয়দের বলি দিতে উদ্যত হয়েছ, এটা কি ক্রূর কর্ম বা অপরাধ নয়? তুমি যে বড়ই নিরপরাধী এবং সাধু সেজেছ, তা তুমি এই নিরপরাধী এই রাজন্যবর্গকে যে হত্যা করবে, এটা তো অপরাধ। তুমি সর্বশ্রেষ্ঠ রাজা হয়েও নিরপরাধ রাজাদের হিংসা করাকে কি উচিত বলে মনে করো? এ তো অনুচিত। তুমি তো বাস্তবিকই এক অধার্মিক রাজা। এবারে তো আসল কথা বললেন যে আমাদের পরিচয় আপনি জানতে চাইছেন, তা আপনি জানুন। আমি বসুদেবের পুত্র কৃষ্ণ, আর এরা দুজন ভীম এবং অর্জুন পাণ্ডু বা কুন্তির পুত্র। বলছেন, ওহো, তুমি সেই মানে রণছোড়, তুমি তো সেই মথুরার থেকে পালিয়ে গিয়েছিলে। তো বলছেন, দেখো হে রাজন, যা হয়েছে তা হয়েছে। আপনি ইচ্ছা করলে আমাদের তিনজনের মধ্যে যে কোনো একজনের সঙ্গে আপনি যুদ্ধ করতে পারেন। তা বলছেন, না না, তুমি তো সেই আমার যুদ্ধ করতে গিয়ে তুমি পালিয়ে গিয়েছিলে, তা আমি তোমার সঙ্গে তো যুদ্ধ কোনোদিনই করব না, আমার সমকক্ষ না হলে আমি যুদ্ধ তার সঙ্গে করি না। আর অর্জুনকে দেখে বলছেন, এ তো কৃষক, এ আমার সঙ্গে কি যুদ্ধ করবে, এ তো এক নিমেষের মধ্যে মারা যাবে। হ্যাঁ, ভীমসেনের সঙ্গে যুদ্ধ করা যায়, বাহুটাও বিশাল, একেবারে হাতির সুরের মতো বাহু, তার সঙ্গে আমি যুদ্ধ করতে পারি। কিন্তু আমার বক্তব্য এই, কৃষ্ণকে বলছে, আপনারা তিনজন মিলেই আমার সঙ্গে যুদ্ধ করে হারান। বলছে না না, এ তো অধর্ম, আমরা ধর্মকে ছেড়ে কখনো অধর্মের পথে যাই না। আপনি যে কোনো একজনকেই পছন্দ করুন। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে ভীমের সঙ্গে যুদ্ধ করবে। বলছেন ঠিক আছে, তাই হোক। এবারে একটি সুন্দর স্থান নিরূপণ করা হল। এবারে সব মাঙ্গলিক তিলক পরানো হলো দুজনকে, আঘাত প্রতিরোধ করার জন্য বাজুবন্ধ পরানো হলো দুজনকে, দুজনকে অতি সুন্দর গদা দেওয়া হল। এবারে জরাসন্ধ বললেন, ভীম এসো, বলবানের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেও যশ লাভ হয়। মহাবলী ভীম শ্রীকৃষ্ণের সঙ্গে পরামর্শ করে ব্রাহ্মণদের দ্বারা স্বস্তি বাচন করিয়ে জরাসন্ধের সঙ্গে সেই মানে কুস্তি করার জন্য একত্রিত হলেন মল্লযুদ্ধ। উভয়েই বিজয় লাভ করতে আগ্রহী, একজন আরেকজনকে কিভাবে পরাজিত করবে এটাই তো যোদ্ধাদের উদ্দেশ্য থাকে। ঠিক তাই হল। হাত ধরার আগে দুজনেই একে অন্যের পা স্পর্শ করে প্রণাম করলেন, সব নিয়ম। তারপরে দুজনেই তাল ঠুকতে ঠুকতে এগিয়ে এসে পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে একে অপরকে মাটিতে ফেলে দেওয়ার জন্য চেষ্টা আরম্ভ করল। তারপরে মার প্যাচ কষলেন। দুজনেই এই মল্লযুদ্ধ অপূর্ব হচ্ছিল, তাদের সেই মল্লযুদ্ধ দেখার জন্য হাজার হাজার পুরবাসী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এছাড়া আবাল বৃদ্ধ বনিতা, তারা সকলেই আসলেন সেই যুদ্ধ দর্শন করবেন কিনা। সে তো ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো, মারামারি, টানাটানি, ধস্তাধস্তি, কর্কশ আওয়াজ শোনা যেতে লাগলো। একে অপরের থেকে মানে ভীষণ মুখ দিয়ে বিকট শব্দ করছে, নিজের মধ্যে জোশ, নিজের মধ্যে পরাক্রমকে বর্ধন করার জন্য। এবারে কখনো ধাক্কা মারছেন, কখনো কেউ কারো ঘাড় ধরে ঘুরিয়ে ছুঁড়ে দিচ্ছেন, কখনো একে অপরকে তাড়া করে টেনে ধরে আনছেন, আবার হাঁটু দিয়ে ধাক্কা মারেন, আবার কখনো হুঙ্কার, কখনই মুষ্টাঘাত মানে ঘুষি। আর তারা যেদিকে যান সেদিকে তো জনতা সব ভয়ে পালিয়ে যায়। বলছে তাদের মধ্যে তাদের দুজনের হৃষ্টপুষ্ট, বিশাল বক্ষ এবং দীর্ঘ বাহু সম্পন্ন, তারা এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল যেন দুটি লোহার মনুষ্য, মানে দুটি লোহার মূর্তির ভিতরে যেমন ধাক্কা হলে যেমন তার থেকে বিকিরণ সৃষ্টি হয়, ঠিক তদ্বৎ, এবং শব্দ হচ্ছে এবং বিদ্যুতের মতো মনে হচ্ছে। এই যুদ্ধ কার্তিকের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে শুরু হয়ে এক নাগাড়ে 13 দিন 13 রাত পর্যন্ত একভাবে চলল, মাঝখানে আর কোনো বিরাম নেই। 18 দিন যুদ্ধ হয়েছিল, তার মধ্যে এই 13 দিনের ভিতরে তাদের কোনো বিরাম নেই, অহর্নিশ দিবারাত্র যুদ্ধ হয়েছে ভীমসেন আর জরাসন্ধের মধ্যে। চতুর্দশের দিনে রাত্রের সময় জরাসন্ধ ক্লান্ত হয়ে পড়লেন, তাই দেখে ভগবান বললেন যে এখন দুজনেই বিশ্রাম নাও। দুজনেই একেবারে রক্তাক্ত অবস্থা, বিশ্রাম করার পরে আবার যুদ্ধ আরম্ভ হল। দিনে দিনে ভীমসেন এবং জরাসন্ধ দুজনই তাদের বল ক্রমশ ন্যূন হতে থাকল, ভয়ঙ্কর যুদ্ধ। এবারে অন্তিম সময় ভীমসেন তাকে কোনো প্রকারেই মারতে পারছে না, জরাসন্ধ আরো কমজোরি হয়ে যাচ্ছে। তা জরাসন্ধকে ধরে কখনো হাত ধরে ঘুরিয়ে ফেলে দিচ্ছেন, কখনো পা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে ফেলে দিচ্ছেন, কিছুই হচ্ছে না। তা নটের গুরু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একটি বৃক্ষের শুকনো মানে কাষ্ঠ সেটাকে বিদীর্ণ করে মানে ফেড়ে দেখালেন, মানে তুমি এভাবেই তাকে বিনষ্ট করতে পারবে। তারপরে দেখতে দেখতে সেটাকে কেমনভাবে ফেলতে হবে সেটাও ভগবান ইশারা করলেন। তার একটি পদ ভীমসেন পা দিয়ে চেপে ধরে আরেক হাত দিয়ে তার সেই যে সন্ধি স্থান, যেখানে সংযুক্ত যে স্থান, সেটাকে বিদীর্ণ করে দুটিকে মানে দুদিকে ছুঁড়ে ফেলে দিলেন। দেখতে দেখতে এমন মনে হলো যে সমস্ত রাজ্য একেবারে যেন ভেঙে পড়ল। তারা বলল, ও, আজ আমাদের রাজা বিনষ্ট হয়েছে, আজ আমরা শেষ হয়ে গেছি। আর চতুর্দিকে মানে একেবারে হাহাকার পড়ে হয়ে গেল, চতুর্দিকে সব হাহাকার করছে। এবারে সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি তার রাজ্যে প্রবেশ করছেন। জরাসন্ধের পুত্র সহদেব তিনি রাজমুকুট এনে ভগবানকে সমর্পণ করছেন। ভগবান বলছেন যে সহদেব কি করছো? বলছেন প্রভু এ রাজ্য তো আপনারই, আমার পিতা তো এক অধার্মিক রাজা ছিল, যা সত্য তাই বলছেন, সহদেব খুব ভালো, আমার পিতা তো এক অধার্মিক রাজা ছিল, আপনি তো তার উচিত শাস্তি বিধান করেছেন, যাক এই রাজ আপনি গ্রহণ করুন, এই রাজ্য আপনার। বলছেন না না সহদেব, আমি তোমার পিতাকেই হত্যা করার জন্য এখানে এসেছিলাম শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমি তোমার রাজ্য নিতে আস, এ রাজ্য তোমারই থাক। এবার ভগবান নিজে তাদের রাজমুকুট পরিয়ে দিলেন। এবার শ্রীমৎ ভাগবতের মধ্যে মহাভারতের মধ্যে যে তফাৎ সেটা আমি বলছি। ভাগবতে বলা হয়েছে যে এখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সহদেবকে বললেন দেখো এই রাজন্যবর্গকে এবার তুমি মুক্তি দাও নিজ হাতে। তা ভগবান নিজে দাঁড়িয়ে আছেন আর সেই সঙ্গে তে সমস্ত রাজন্যবর্গকে মুক্তি দিয়েছেন। তারা অনাহারি থেকে খাওয়া দাওয়া ঠিক মতো দিত না এই জরাসন্ধ, খাওয়া দাওয়া ঠিক মতো পেত না, তাদের শত্রু মানে চুল দাড়ি ভরে গেল, সব মুনি ঋষিদের মতো দেখতে হয়ে গেছে, তাদের কৃষকায় চুল দাড়ি বিশাল বড় বড়, নখগুলো বড় বড়। তা প্রথমে সব নাপিতদের ডেকে তাদের সেই সমস্ত দাড়ি তারপরে চুল তা কর্তন করিয়ে রাজবেশ তৈরি করালেন, সকলের জন্য পৃথক পৃথক রথ দেওয়ার জন্য বললেন, আর সেই সঙ্গে সকলকে উত্তম ভোজন দান দক্ষিণা স্বর্ণ অলঙ্কার আদি দিয়ে সেই সমস্ত রাজন্যবর্গকে নিজের নিজের দেশে পাঠিয়েছিলেন। আর ভীমসেন আর অর্জুন বললেন হে রাজন্যবর্গ, আপনারা সকলেই আমাদের রাষ্ট্রীয় যজ্ঞে আমন্ত্রিত, আমি যথাসময়ে আপনাদের পত্র প্রেরণ করব, আপনারা কৃপা করে আসবেন। বলছে কৃপা কি, এ তো আপনাদের কৃপায় আজ আমরা এই চিরদিনের জন্য যে কারারুদ্ধ হয়েছিলাম তা থেকে মুক্তি দিয়েছ, তা আমরা তো তাতে আসবই। বলে তারা ভগবানকে বারংবার দণ্ডবাদ প্রণাম করছেন আর বলছেন কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। বলছেন হে কেশব, হে মাধব, হে মধুসূদন, হে বিপদ ভঞ্জনকারী, হে কৃষ্ণ, হে বাসুদেব, হে হরি, হে পরমাত্মন, আপনি আমাদের চিরতরে মুক্তি দিয়েছেন, হে গোবিন্দ, আমরা আপনাকে আর কি বলে ধন্যবাদ দিতে পারি, তাই আপনাকে আমরা বারংবার প্রণাম করি। বলে সমস্ত রাজন্যবর্গ সেখান থেকেই চলে গিয়েছিলেন। কিন্তু মহাভারতের মধ্যে দেখা যাচ্ছে সেই সমস্ত রাজন্যবর্গ সহ তারা সবাই যুধিষ্ঠিরের কাছে গিয়েছিলেন। তাই এখানে এই মানে জরাসন্ধের একটি অলৌকিক রথ ছিল, সেই রথটা এমনই যে সেই মানে সুধর্মা সভার মতন, দ্বারকা সুধর্মা সভা যেমন ছিল যে যত লোকই আসুক না কেন ধীরে 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 একটি করে মানে বসার জন্য আসন বেশি হয়ে যাবে, তাই এই রথটাও ঠিক এই রকমই ছিল। তা জরাসন্ধ অনেক শক্তিশালী ছিল কি না, তাই এই রথটা তিনি জয় করে নিয়ে আসেন, তা সেই রথটা ভগবান নিলেন। আর ভীমসেন কিন্তু এখান থেকে যে অতি উত্তম যে তার মাথার মুকুট ছিল সেটিকে তিনি লুকিয়ে নিয়ে নেন। এবারে সেই রথে করে সমস্ত রাজন্যবর্গকে তারা একে একে সবাই কি করলেন, যুধিষ্ঠির মহারাজের কাছে গেলেন। যুধিষ্ঠির মহারাজের আনন্দ সেই আনন্দের আর শেষ নেই, সমস্ত মন্ত্রী গণের সঙ্গে তাদের সকলকে স্বাগত জানালেন। প্রথমে কৃষ্ণচন্দ্র গিয়ে তাকে প্রণাম করতে যাচ্ছেন, কিন্তু সেদিন আর প্রণাম দিলেন না, তিনি জড়িয়ে ধরলেন, বললেন হে কেশব, হে মাধব, হে মধুসূদন, আজ তুমি যে কাজ করেছো এই কাজ আমাদের দ্বারা কস্মিন কালেও সম্ভব হতো না। তারপরে ভীমসেনকে আলিঙ্গন প্রদান করলেন, অর্জুনকে আলিঙ্গন প্রদান করলেন, সমস্ত রাজন্যবর্গকে যথোচিত সম্মান প্রদর্শন করালেন, তাদের উত্তম উত্তম ভোজন করালেন, আর পোশাক পরিচ্ছদ স্বর্ণ অলঙ্কার মানে তিনি স্বেচ্ছায় তাদেরকে একেবারে ভরিয়ে দিলেন। আর সেই সমস্ত রাজন্যবর্গগণ তারা বলছেন যে হে ধর্মরাজ, আজ আমরা আপনাদের জন্য সেই অধার্মিক রাজার কারাগার থেকে মুক্তি লাভ করেছি, না জানি আমরা কিভাবে সেখানে শুকিয়ে শুকিয়ে মারা যেতাম, আজ আপনাদের দয়ায় আমরা পুনঃ মানে সেই সমস্ত মানে তাদের সেই যে পরাক্রম, তাদের যে অত্যাচার আমরা সহে বহুদিন ছিলাম। আমরা এই দ্বারকাধীশ ভগবানকে পত্র প্রেরণ করেছিলাম, তারপরেই আপনার এই রাষ্ট্রীয় যজ্ঞ সেই উদ্দেশ্যে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। আমরা আপনার কাছে চিরঋণী, আর আপনি যে এই রাষ্ট্রীয় যজ্ঞ করবেন আমরা প্রত্যেকেই আপনাকে সাহায্য করব। আমরা অতি সত্ত্বর রাজধানীতে ফিরে গিয়ে না জানি আমাদের স্ত্রীগণ, আমাদের পুত্র, আমাদের কন্যাগণ তারা আমাদের জন্য আর হয়তো অপেক্ষা করছে না, তারা জানে আমরা বোধহয় মারাই গিয়েছি। আমাদের একটা পত্ররও প্রেরণ করতে দিত না এই দুষ্ট জরাসন্ধ, তা আজ আমরা আপনাদের কৃপায় হারিয়ে যাওয়া সম্পদ মানে রাজ্যে আমরা ফিরে যাচ্ছি। আমরা সর্বান্তকরণ থেকেই এই রাষ্ট্রীয় যজ্ঞের জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকলাম, এবং আমাদের দ্বারা যা করণীয় তা আমরা সব কিছুই করব। দেখতে দেখতে মহারাজের মানে যুধিষ্ঠিরের চতুর্দিকে এই খবর ছড়িয়ে গেল। সমস্ত রাজন্যবর্গ, পৃথিবীতে যত যত রাজা ছিল সকলকে যুধিষ্ঠিরকে মানে সেখান থেকেই প্রণাম করছেন আর বলছেন যে আজ বেশ হয়েছে, আমরা এই ধর্মরাজ যুধিষ্ঠিরকেই আমাদের সম্রাট বলে মেনে নিলাম, আমাদের এই পৃথিবীর অধিপতি রূপে আমরা মেনে নিলাম। সমস্ত রাজন্যবর্গ তারা মহারাজ যুধিষ্ঠিরকে মানতে থাকল। তার পরবর্তী বিষয় যে কিভাবে এই রাষ্ট্রীয় যজ্ঞ হয়েছিল, সেখানে কারা কারা এসেছিলেন তা, এবং কে অগ্রপূজ হওয়ার যোগ্য সে বিষয়, এবং পাণ্ডবদের দিগ্বিজয়, আর সেই সঙ্গে অন্যান্য যারা শিশুপাল বদাদির কথা আমরা আস্বাদন করব। অধ্যকার দিনের পাঠের বিরাম স্থান এ স্থানেই দেওয়া হলো। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গৃন্দ্র বিহারী লাল ভগবান কি জয়। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয়। শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়। শ্রী শ্রী সিদ্ধ রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রী শ্রী ভজরি দাস বাবা মহারাজ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।